ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানি আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেইন হিউসেন। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি রবিবার বলেন, এই প্রথমবারের মতো হাউস প্রেসিডেন্ট ট্রাম্পকে সোমবার ইম্পিচ করার উদ্যোগ নেবে, যদি ভাইস প্রেসিডেন্ট সেই উদ্যোগ না নেন। ন্যান্সি পেলোসি বলেছেন, হাউস সর্বসম্মতিক্রমে সোমবার প্রস্তাবটি পাশ করার চেষ্টা চালাবে। তিনি ভাইস প্রেসিডেন্ট পেন্স ও ট্রাম্পের ক্যাবিনেট বরাবর 25তম সংশোধনের মাধ্যমে ট্রাম্পকে দপ্তর থেকে সরাতে আবেদন জানান। প্রস্তাবে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে মাইক পেন্সকে অনুরোধ জানানো হবে, অন্যথায় হাউস তখন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইম্পিচ করার প্রক্রিয়া শুরু করবে। ন্যান্সি পেলোসি বলেছেন, আমাদের সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাতে অত্যন্ত দ্রুততার সঙ্গে তা করতে হবে, কারণ এই প্রেসিডেন্ট দুটির জন্যই এখন হুমকির কারণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে দিয়েছেন যে গত সপ্তাহে মাস্ক ছাড়া ট্রাম্প সমর্থকদের ক্যাপিটাল ভবন অভিযানের সময় যুক্তরাষ্ট্রের বহু সেনেটর ও কর্মকর্তারা করোনার ঝুঁকিতে থাকতে পারেন। বহু আইন প্রণেতা ও সদস্যরা লকডাউন চলাকালে রিপাবলিকান সেনেটরদের মাস্কবিহীন থাকার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। দাঙ্গাকারী সমর্থকদের অধিকাংশই মাস্ক পরিধান করেননি, তাদের মাস্ক পরতে বলা হলে তারা উপেক্ষা করেছেন। যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের উপর থেকে স্ব-আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবার যে সিদ্ধান্ত নিয়েছে, চীন তার জবাবে সমুচিত পদক্ষেপ নেবার প্রত্যয় ব্যক্ত করেছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, পররাষ্ট্র দপ্তর বহু দশক ধরে জটিল কতগুলি অভ্যন্তরীণ বিধিনিষেধ আরোপ করে আমাদের দুটি দেশের কূটনীতিক এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সরকারি ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করত। চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জাও লি জিয়াং বেইজিং এ সাংবাদিকদের জানান, তাইওয়ানের সঙ্গে তাদের একীভূত করার প্রয়াসে চীন কোন দেশের হস্তক্ষেপ বরদাস্ত করবে না। বহু দশক ধরে চীন ও তাইওয়ান 1949 সাল থেকে আলাদা রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়েছে, তবে চীন এখনও তাইওয়ানের সার্বভৌমত্ব দাবি করে থাকে এবং একীভূত করার জন্য এমনকি সামরিক হুমকিও দিয়েছে। চীনের জঙ্গি বিমান বহর প্রতিনিয়ত তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে থাকে। আবেগে জড়িত কণ্ঠে একদা শরণার্থী হয়ে অস্ট্রিয়া থেকে আসা বিশ্ববরেণ্য ষষ্ঠবারের মতো মিস্টার ইউনিভার্স এবং পরবর্তীতে ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর রিপাবলিকান দলীয় আর্নেল শোয়ার্জেনেগার ভিডিও বার্তায় বলেন, ট্রাম্প শপথ অনুষ্ঠানের পর অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। তবে যেসব আইন প্রণেতাদের তিনি মেরুদণ্ডহীন বলে সমালোচনা করেছেন, যারা তাঁকে উৎসাহ যোগাতেন, তাদের অবশ্যই দোষী সাব্যস্ত করতে হবে। এজন্য এমন আইন পাশ করতে হবে যেন এর পুনরাবৃত্তি না ঘটে। তিনি তলোয়ার এবং গণতন্ত্রের এক অনুপম দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, তলোয়ারের লোহাকে যতই গলানো আর পেটানো যাবে তা হবে ততই মজবুত। আমাদের গণতন্ত্র সেই তলোয়ারের লোহার মতো। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলিতে আমরা বিস্মিত ও বিমূঢ় হয়েছি, তবে আমরা জানি এখন কি আমরা হারিয়েছি, তাই এখন আমরা আরো বলিয়ান হয়ে উঠব। পরিশেষে প্রাক্তন গভর্নর শোয়ার্জেনেগার বলেন, প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন, আমরা আজকাল ও সকল সময়ে গণতন্ত্রের সুরক্ষায় আপনাকে সহায়তা দিয়ে যাব। আপনার সাফল্যের সাধুবাদ জানাই। আপনি যদি সফল হন, আমাদের দেশ সফল হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে করোনা ভ্যাকসিন জানুয়ারির শেষে পৌঁছাবে বলে জানাচ্ছেন বাংলাদেশ সরকার। বিস্তারিত রিপোর্টটি শোনাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
অনেক জল্পনা কল্পনা আর অন্তহীন অনিশ্চয়তার মধ্যে শেষ পর্যন্ত করোনা ভাইরাসের টিকা আসছে বাংলাদেশে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম এক সংবাদ সম্মেলনে জানান, জানুয়ারির 21 থেকে 25 তারিখের মধ্যে টিকার প্রথম চালান আসবে। তিনি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে জাতীয়ভাবে টিকা দেওয়া শুরু হবে। সিরাম ইনস্টিটিউট অ্যাস্ট্রাজেনেকার এই টিকা সরবরাহ করছে। টিকা আসার পর আমদানিকারক সংস্থা ভ্যাকসিন ওয়্যারহাউসে দুদিন থাকবে, এরপর বিভিন্ন জেলায় পাঠানো হবে। প্রথম চালান থাকছে 50 লাখ ডোজ, পর্যায়ক্রমে 3 কোটি ডোজ টিকা আসবে। স্বাস্থ্যের মহাপরিচালক জানান, 26শে জানুয়ারি থেকে নিবন্ধন শুরু হবে। নিবন্ধনের পর আবেদনকারীকে স্থান ও সময় বলে দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য 7,344টি টিম গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে 7,500 কেন্দ্র থেকেই ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম ধাপে 80 বছরের বেশি বয়স এবং স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন পাবেন। পরের ধাপে 70 বছরের বেশি বয়সীরা পাবেন। অধ্যাপক খুরশিদ আলম জানান, ফাইজারের টিকা নেওয়ার ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, 4 লাখ মানুষ ফাইজারের টিকা পাবেন। আগামী 28শে জানুয়ারির মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনার কারণে এসএসসি বা সমমানের ফল প্রকাশ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। মন্ত্রিপরিষদের সোমবারের বৈঠকে আইনের একটি সংশোধনীর অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনটি সংসদে পাশের পর ফল প্রকাশ হবে। 18শে জানুয়ারি সংসদের অধিবেশন বসছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা না দিয়ে পূর্বের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ফলাফল প্রকাশের এই সিদ্ধান্ত হয়েছে। ওদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 22 জন, এ পর্যন্ত মারা গেছেন 7,803 জন, শনাক্ত হয়েছেন 849 জন, সব মিলিয়ে শনাক্ত হয়েছেন 5,23,302 জন, সুস্থ হয়েছেন 4,65,718 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে কেন্দ্রীয় সরকার কৃষি আইন অবিলম্বে স্থগিত না করলে সুপ্রিম কোর্ট তা স্থগিত করতে পারে। শুনুন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি প্রতিবেদন।
ভারতের সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকারকে কঠোর ভাষায় তিরস্কার করে বলেছে, অবিলম্বে আপনারা যদি কৃষি আইন স্থগিত না করেন তবে আমরাই তা স্থগিত করার ব্যবস্থা করব। কৃষি আইনগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে কৃষকেরা যে আবেদন করেছেন আজ সুপ্রিম কোর্টে তারই শুনানি চলছিল। প্রধান বিচারপতি এস এ বোবডের নেতৃত্বে গঠিত 3 জনের ডিভিশন বেঞ্চ সোমবার কেন্দ্রকে বলেছে, আপনাদের মতে এই আইন কৃষকদের ভালো করবে, যদি তাই করে তাহলে কৃষকরা আন্দোলনে নেমেছেন কেন, আর যদি খারাপ করে তাহলে তা স্থগিত রাখা হবে না কেন। কৃষকেরা চাইছেন আইনগুলির পূর্ণ প্রত্যাহার, তা না করা পর্যন্ত তারা আর কোনো আলোচনায় বসতে রাজি নন। ইতিমধ্যে 1 মাস হয়ে গিয়েছে, আন্দোলনের 8 দফা বৈঠক হয়েছে কৃষকদের সঙ্গে সরকারের, কিন্তু সমস্যা যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। প্রধান বিচারপতি কেন্দ্রকে বলেন, আপনারা সমস্যার সৃষ্টি করতে চান নাকি সমাধান চান? আপনাদের প্রতি আর কারো কোনো আস্থা নেই, আমরা বুঝতে পাচ্ছি আপনাদের দ্বারা এর সমাধান হবে না, আমরা একটি কমিটি গঠন করছি যেটি এই আলোচনা করবে, ইতিমধ্যে আইনগুলি স্থগিত রাখুন। বিচারপতি বোবডে বলেন, অনেক সময় দিয়েছি, আপনারা তার সদ্ব্যবহার করেননি। দেশে রাজ্যগুলি কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে, কৃষকদের আন্দোলন ভয়ঙ্কর অবস্থায় দেশকে ফেলে দিয়েছে, তাও আপনারা মর্যাদার লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রধান বিচারপতি ব্যক্তিগতভাবে আন্দোলনকারী কৃষকদের মধ্যে যারা বয়স্ক ও অসুস্থ তাঁদের ঘরে ফিরে যেতে অনুরোধ জানান। উল্লেখ্য, আন্দোলনকারী কৃষকেরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লি অভিযান করে অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন, অন্যান্য রাজ্যেও সেদিন বিক্ষোভ সমাবেশ ও মিছিল হওয়ার কথা। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। রবিবার ইন্দোনেশিয়ার বিমান কর্তৃপক্ষ জানান, তারা শ্রী বিজয়া এয়ারলাইন্সের ব্ল্যাক বক্স উদ্ধার করেছেন। দুর্ভাগ্যগ্রস্ত এই বিমানটি জাকার্তা থেকে উড্ডিনের কয়েক মিনিট পরেই বিধ্বস্ত হয়। বোয়িং 737-500 বিমানটিতে 62 জন আরোহী ছিলেন। বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশের রাজধানী পন্টিয়ানাকের পথে যাত্রা করেছিল। উদ্ধার কাজে দুর্ঘটনাস্থলে 60টি জাহাজ তল্লাশি অভিযান চালায়। দুর্যোগ আবহাওয়া বিমানটির দুর্ঘটনার কারণ হতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। মালাউইতে সাম্প্রতিক সংক্রমণে বৃদ্ধি পাওয়ায় দেশের প্রেসিডেন্ট বেতার ভাষণে 21 দিনের উপবাস শুরু করার ঘোষণা দিয়েছেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পরিস্থিতিতে প্রার্থনা উপবাস ছাড়াও বিধিনিষেধ মানাটা অপরিহার্য। রবিবার মালাউইতে 12 জনের মৃত্যু আর 381 জনের সংক্রমণ ছিল সেদেশে সর্বোচ্চ রেকর্ডকৃত সংখ্যা। প্রেসিডেন্ট চাকওয়ারা বলেন, আমি সহ বহু জনগণ নিষেধাজ্ঞা উপেক্ষা করেছি, তাই এই নতুন সংক্রমণ দেখা দিয়েছে। এবং জাতিসংঘের কর্মকর্তারা ইউগান্ডায় বর্ধিত হারে সহিংসতা, বহু মানবাধিকার লঙ্ঘন, বিরোধী নেতা ও সমর্থকদের উপর সরকারি নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্রী রাভিনা সমদেসানি বলেন, মানবাধিকার পরিস্থিতির অবনতির কারণে ভোট দিতে আস্থা হারাতে পারেন জনগণ, তাই তাঁর আশঙ্কা ভোট পর্বের পরেও সেখানে সহিংসতা অব্যাহত থাকতে পারে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশে ধর্ষণজনিত বিভিন্ন অপরাধের জন্য ধর্ষণকারীদের দোষারোপ না করে এক শ্রেণীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমদের ব্লেম করার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, তারা মনে করে একটার পর একটা নারী ও শিশু ধর্ষণের ঘটনায় দেশবাসীকে খুবই ব্যথিত করেছে এবং উদ্বেগের মধ্যে ফেলেছে। বিভিন্ন ধরনের ক্ষমতা বলয়ের কারণে ধর্ষণের সঙ্গে জড়িতদের অনেককেই বিচারের আওতায় আনা যাচ্ছে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ধর্ষণের ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের ঘটনা না থেমে বরং বেড়েই চলেছে বলে উল্লেখ করে বিবৃতিতে সংস্থাটি সকল ধর্ষণ মামলার দ্রুত বিচারের নিশ্চয়তার দাবি জানিয়েছে। সম্প্রতি কলাবাগানে একজন শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষণের আগে নির্যাতন এবং নিহত মেয়ে, তার স্কুল ও পরিবারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনায় সংস্থাটি ক্ষোভ প্রকাশ করে বলেছে, ধর্ষণের শিকার নারী ও শিশুকে দোষারোপ করার ফলে প্রকৃত দোষীরা আশকারা পায় এবং এসব কাজে তারা আরো উৎসাহিত বোধ করে। এক শ্রেণীর মানুষের এহেন কার্যকলাপের বিষয়ে ভয়েস অফ আমেরিকার তরফে বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জিয়া হাবিবের কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বক্তব্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন,
বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে এ অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমকে দোষারোপ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা একটা অসুস্থ মানসিকতার লক্ষণ। ভিকটিমকে যেখানে মানসিক সাপোর্ট দেওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে যে কি খুঁটিয়ে কুচিয়ে ভিকটিমের চরিত্র হনন করা হচ্ছে, এবং ভিকটিম যদি বেঁচেও থাকে দেখা যায় যে কি তাকে আত্মহননের দিকে প্ররোচিত করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন এভাবে হলে দর্শকদের আমরা বিশেষ করে তাদের ব্যাপারে কঠোর অবস্থানে না গিয়ে সামাজিক ভাবে আমরা তাদের বিরুদ্ধে তাদের শাস্তি দ্রুত বিচারের ব্যাপারে সহযোগিতা না করে আমরা যদি ভিকটিমকে নিয়ে কটাক্ষ করি তাহলে এই অপরাধ তো এটাকে লাগাম টেনে ধরা যাবে না। এছাড়াও ভিকটিমকে দেখা যায় যে কোনো ঘটনা ঘটার পর এটা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দেখা যায়, থানায় গেলে মামলা নেওয়া হচ্ছে না, এই থানায় গেলে বলে ওই থানায় যান, ঘটনাস্থল এখানে না ওই থানায় যান, মহামান্য উচ্চ আদালতের নির্দেশ থাকার পরেও এই যে ভিকটিমরা থানায় গেলে আইনি সহায়তা পায় না। আমরা হিউম্যান রাইটস কর্মীরা আমরা দেখছি যে ভিকটিমদেরকে থানায় গেলে মামলা নিতে নানা ধরনের গড়িমসি করা হয়। এর পেছনে রাজনৈতিক প্রভাব তো আছেই, তাছাড়া পুলিশের একটা গাছড়া ভাব দেখা যায় যে এসব বিষয়ে তারা গায়ে মাখতে চান না। এসব কারণে আমাদের এই অপরাধ এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এমন কোভিড পরিস্থিতিতেও দেখা যাচ্ছে যে ধর্ষণের মতো ঘটনা এটা একটা লাগামহীন ভাবে বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের দেশে একটা সামাজিক একটা বিপ্লব হওয়া দরকার। বিশেষ করে দেখা যায় ভিকটিম উদ্ধার হয়েছে, তা মারা গেলে ময়নাতদন্তের সময় দেখা যাচ্ছে বয়স বাড়িয়ে দেওয়া হচ্ছে। একটা একটা সব জায়গাতে দেখা যায় যে ভিকটিমের বয়স বাড়িয়ে তাকে এমন ভাবে হেয় করা যে সে নিজেই স্বেচ্ছায় এ ধরনের অপরাধের সাথে জড়িত হয়েছে। এইসব প্রবণতা আমাদেরকে থেকে ফিরে আসতে হবে এবং এটাকে শাস্তিযোগ্য করতে হবে। যারা এই যোগাযোগ মাধ্যমে ভিকটিমকে হেয় করছে এবং তাদের চরিত্র হনন করছে, মারা যাওয়ার পরেও তার চরিত্র হনন করা হচ্ছে, এই ধরনের এটা একটা মারাত্মক অপরাধ। এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কাজ যারা করছে তাদেরকে পরোক্ষভাবে তারা এই অপরাধকে উস্কে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আমি মনে করি।
মানুষের জন্য ফাউন্ডেশন বলেছে, পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে বছরের পর বছর শিশু ও নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা বাড়ছেই, এমনকি করোনা চলাকালীন সাধারণ ছুটির সময়েও নারী ও শিশুর প্রতি নির্যাতন, বিশেষ করে পারিবারিক নির্যাতন থেমেছিল না। এর হ্রাস এখনই টেনে না তুললে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে বলে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ প্রতিবেদনে তিনি বলেছেন,
গোটা বিশ্বব্যাপী করোনার আতঙ্ক, তার মাঝেই করোনার বিলিতি স্ট্রেনের আতঙ্ক, এবং শুধু তাই নয়, এবার আবার নতুন করে বার্ড ফ্লুতে কাবু ভারতের সাত রাজ্য। বরাজ্যরে পশ্চিমবঙ্গে এখনও পাখির মরক শুরু হয়নি, তবে বিপদ এড়াতে আগেভাগেই সতর্ক পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাই বার্ড ফ্লু নিয়ে জেলাগুলিতে আগাম সতর্কতা পাঠানো হয়েছে আজ সোমবারই। প্রসঙ্গত বলা যেতে পারে, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি সহ সাত রাজ্যে ইতিমধ্যে জাঁকিয়ে বসেছে এই এভিয়ান ভাইরাস। প্রতিদিন শয়ে শয়ে পাখির মৃত্যু হচ্ছে, তবে এই ভাইরাস যাতে পাখি বা পশুদের থেকে মানুষের মধ্যে না ছড়ায় তার দিকে নজর রাখতে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যেতে পারে, মূলত শ্বাসনালীর মাধ্যমে ছড়ায় এই ভাইরাস। এবার এই সংক্রমণ নিয়ে সতর্ক পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরও। বার্ড ফ্লু নিয়ে একগুচ্ছ নির্দেশও জারি করেছে রাজ্য সরকার বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
চট্টগ্রামকে পর্যটন নগরী হিসেবে বিকশিত করা, স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার আহ্বান জানিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। দুটি ভিন্ন ক্যাটাগরিতে সারাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নেয় 260 জন প্রতিযোগী। ভোরের সূর্য উঠার সঙ্গে সঙ্গে শুরু হয় এ প্রতিযোগিতা। সাগর পাড়ে আউটার রিং রোড ধরে প্রতিযোগিতা পাড়ি দেয় 21.5 কিলোমিটার পথ। এতে অংশ নেয় তরুণ তরুণীর পাশাপাশি বিভিন্ন বয়সী লোকজন।
বর্তমানে আমার বয়স 67 চলতেছে। যারা নাকি ইয়াং পার্সন আছে তারা এখনো ঘর থেকে বের হয় না, বিভিন্ন রোগে মরতেছে। মাঠে আসতে হবে, স্কিল থাকতে হবে, তারপরে তার অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, স্ট্যামিনা বাড়াতে হবে, বিভিন্ন রোগ থেকে সে মানে মুক্তি পাবে।
বলতে চাবো যে স্পোর্টস শুধুমাত্র ছেলেদের জন্য না, ইটস ফর অল। এবং এই পজিটিভিটিটা এটা শুধুমাত্র ফিজিক্যালি হেল্প করে না, মেন্টালিও হেল্প করে।
এমন আয়োজনে খুশি প্রতিযোগিতায় অংশ নেয়া ক্রীড়াবিদরা।
তার বাইরে কখনো ইভেন্ট করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি ঢাকা থেকে এখানে এসে কালকে রাতে একটু ট্র্যাকটা ভিজিট করেছি যে আমি যেন ট্র্যাকের সাথে একটু খাপ খাইয়ে নিতে পারি। বাট দ্য মেইন প্রবলেম ওয়াজ এটা দিনের বেলা ছিল না, তো আজকে যখন দৌড়াতে গিয়েছি ফার্স্ট 10 কিলোমিটার খুবই ইজি ছিল কারণ ওয়েদার ভালো ছিল। বাট পরের 10 কিলোমিটার রোড প্লাস সি সাইডের কারণে আমাদের অনেক প্রবলেম হয়েছে, বাট ইট ওয়াজ ভেরি গুড।
দ্যাট মাই মোটো ইজ টু মোটিভেট অল দ্য ইয়াং চ্যাপস, স্পেশালি মাই কিডস, বিকজ হি হ্যাজ সাম প্রবলেমস ইন দ্য ব্রিদিং প্রবলেমস, সো
দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রথম স্থান অধিকার করে নেন হবিগঞ্জ থেকে এসে ম্যারাথনে অংশ নেয়া নবম শ্রেণীর শিক্ষার্থী মোহন উদ্দিন।
ভালো লাগছে যে আমি প্রথম রানিং করতেছি, যে প্রথম থেকে হাইটে মানে সবাইকে ক্রস করে গেছি, যে দুই নাম্বার যে হয়েছে তাকে 1 কিলো জায়গা ক্রস করে গেছি।
স্বাস্থ্য সুরক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং চট্টগ্রামের পর্যটন শিল্পকে বিকশিত করতে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান উদ্যোক্তারা।
অ্যাকচুয়ালি চট্টগ্রামে এই সমুদ্র, পাহাড়, এত সুন্দর পর্যটন এরিয়াগুলোকে বিকশিত করার জন্য আমরা চট্টগ্রামে রানারগুলো গড়ে তোলার জন্য, এবং আমাদের চট্টগ্রামে মেয়েদেরকে গড়ে তোলার জন্য, মেয়েরা যেন রানিংয়ে আসতে পারে, বিকশিত হতে পারে, এই জন্য আমরা এই আয়োজনটা করছি।
পরে প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন শিক্ষা উপমন্ত্রী। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি তার রিপোর্টে জানাচ্ছেন,
ছেলেমেয়েরা স্কুলে যাবে সেটাই হলো স্বাভাবিক। তারা খুব আনন্দের সাথে স্কুলে যেতে পছন্দ করে, আর তাতে যদি ছন্দ পতন হয় তাহলে লেখাপড়ার ব্যাঘাত ঘটে। করোনা ভাইরাস পৃথিবীতে ছেলেমেয়েদের লেখাপড়ায় সেই ছন্দ পতন ঘটিয়ে দিল, আর সেই সুযোগকেই কাজে লাগালো এলটিডিএস। এলটিডিএস এই প্যান্ডামিকের সময় অনলাইনে ছোট ছোট ছেলেমেয়েদের অতি দ্রুত ইংলিশ শেখাচ্ছে নেটিভ স্পিকারদের মতো।
অনলাইনে যেহেতু আমি পড়াই 200 প্রথম ফার্স্ট ট্রেনিংয়ে 200 আমার প্যার্টিসিপেন্ট ছিল, ছোট থেকে বড় আমার অর্গানাইজেশনের সব ধরনের স্টুডেন্ট আছে, ওরা শত শত প্রেজেন্টেশন করেছে। আরেকটা স্পেশাল দিক হচ্ছে আমরা প্রেজেন্টেশন বানাতে তাদেরকে উদ্বুদ্ধ করি। ইংলিশ ফ্লুয়েন্ট স্পিকার কে না হতে চায়, কেউ যদি সত্যি সত্যি হতে চায় সত্যি সত্যি তাকে ডেভোটেড হয়ে যাবে, তাকে ম্যাড হতে হবে, আর ম্যাড বানাতে আমরা সহায়তা করতে পারব।
এলটিটিসির স্টুডেন্টরা ভয়েস অফ আমেরিকার কাছে নিজেদের প্রতিভা তুলে ধরে।
Every night in my dreams I see you. I also improved my English, my fluent speaking, and how to speak in English so much fastly.
English is most important, I think, but before joining in LTTS Commando, I don't know what is English.
My aim in life is to be a good cricketer and as well as a good presenter, because I did a lot of things in this lockdown. You know, this is a pandemic period, and in this time, we don't have anything to do without online classes.
এছাড়া এলটিএস এর স্টুডেন্টরা আরো বলে,
বকুল ফুল সোনা দিয়া হাত কানো বাঁধাইলি।
I'm also just very happy that I could just join in this big platform. It's like a family. The LTTS is so good.
LTTS just changed my life. Now I can like introduce myself that I'm a native speaker, I'm a fluent speaker.
Spoken English শিখাতে LTTS ছেলে মেয়েদের মধ্যে মিরাকল পরিবর্তন এনেছে।
অনেকে জিজ্ঞেস করে যে ফ্লুয়েন্ট স্পিকার হতে কতদিন টাইম লাগে, তো আমরা 2 মান্থস টাইম নেই, কিছুদের ক্ষেত্রেও তাই, বাট তারপর আমরা প্র্যাকটিসের জন্য আর একটু বেশি টাইম নেই। ইংলিশটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, সবাই বোঝে সবাই জানে, এবং যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে আমি যদি আমার দেশকে প্রেজেন্ট করতে চাই অবশ্যই আমার ইংলিশটা জানতে হবে।
আজ প্রথম পর্বে আমরা এলটিটিএস এর ছোট ছোট ছেলে মেয়েদের কথা আপনাদের মাঝে তুলে ধরলাম, দ্বিতীয় পর্বে মায়েদের কথা তুলে ধরব। বিশ্বের সাথে তাল মিলাতে হলে প্রয়োজন নিজেকে ইংরেজিতে দক্ষ করা, আর করোনা ভাইরাস যখন সবকিছু স্থবির করে দিয়েছে ঠিক তখনই এলটিটিএস এর প্ল্যাটফর্মের মাধ্যমে মমস এবং কিডসরা খুব স্বল্প সময়ে নিজেদেরকে ইংরেজিতে দক্ষ করে তুলেছে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আনিস আহমেদ, সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান, যিনি বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকেন এবং তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অভিবাসন, এবং আরো নির্দিষ্টভাবে বললে বলতে হয় রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যা সেই বিষয়টি নিয়েও। তো আজকে আমরা এই রোহিঙ্গা সংকট এবং সমাধান এনি সংক্ষেপে কিছু আলোকপাত করব। অধ্যাপক সাহাব এনাম খান, আপনাকে স্বাগত।
ধন্যবাদ আনিস ভাই।
প্রথমে একটা বিষয় জানতে চাই, যেটা আপনিও জানেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন অতি সম্প্রতি মন্তব্য করেছেন যে তিনি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর কাছে শুভেচ্ছা বাণী পাঠানোর সময় এই প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এবছর 2021 সালেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে এবং রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যাবে। আপনি এ ব্যাপারে কতখানি আশাবাদী?
ধন্যবাদ অনিস ভাই। প্রথম জিনিস সেটা হলো যে পররাষ্ট্রমন্ত্রী যে চিঠিটি পাঠিয়েছেন এটা অনেক বেশি সেরেমনিয়াল, অর্থাৎ সেরিমোনিয়াল ইন এ সেন্স যে আমাদের যে বাইল্যাটারাল রিলেশনশিপটা আছে সেটাকে আরেকটু ফর্মালাইজ করা এবং একটা কর্ডিয়াল জেস্টার পাঠানো এবং এটাকে সাধুবাদ জানানো প্রয়োজন। তবে যেটা তিনি এক্সপেক্ট করছেন, অর্থাৎ আশাবাদ ব্যক্ত করেছেন, সেটা কিন্তু ভারত যখন নিরাপত্তা কাউন্সিলের সদস্য হলো তখন কিন্তু একটা ভার্চুয়াল মিটিং হয়েছে, যেটা গত বছরের ডিসেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে, সেই ক্ষেত্রেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন যে ভারত এই বিষয়টিকে নিরাপত্তা কাউন্সিলে নিবে। কিন্তু বাস্তবতা যেটা আছে সেটা হলো যে এই বিষয়টি সুরাহা খুব সহজে হবে না। প্রথম কথা হলো যে মায়ানমারের অভ্যন্তরীণ পলিটিক্স যেটা আছে এবং সামরিক জান্তা যারা আছেন তাদের জন্য এই প্রবলেমটা রিজলভ করা মানে এক ধরনের ডিফিট হিসেবে মেনে নেওয়া, এটা হলো একটা। দ্বিতীয়ত হলো যে ভৌগোলিক যে বিষয়টি আছে অর্থাৎ ভূকৌশলগত যে বিষয়টি আছে সেই জায়গাতে চীন এবং ভারতের একটা প্রচ্ছন্ন ভূমিকা আছে, ফলে এই তিনটি রাষ্ট্রই কিন্তু একসাথে এই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে। এবং শেষ যেটা সেটা হলো যে মায়ানমারের কে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস চারটা দিক নির্দেশনা দিয়েছিল ট্রান্সপারেন্সির জন্য অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটির জন্য, তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই ফুলফিল হয়নি, বরং যে ভায়োলেন্স যেটা আছে রাখাইনে সেটা কিন্তু বেড়ে গেছে। সুতরাং এই ভায়োলেন্স যদি বেড়ে যায় তাহলে ফিরে যাওয়ার জন্য যে কন্ডিশন সেই কন্ডিশনটা খুব সহসা আসবে বলে আমাদের ধারণা যে আসবে বলে মনে হয় না।
জানতে চাই যে তাৎক্ষণিক বলুন কিংবা যদি ফিরে না যেতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি বাংলাদেশের?
এখানে আমি একটা আনন্দের সংবাদ দিতে চাই, সেটা হলো যে বাংলাদেশ সরকারের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন প্রণয়ন হয়েছে। সেখানে অনেকগুলি বিষয় এসছে, গ্লোবাল এনগেজমেন্ট এসছে, বাইল্যাটারাল এনগেজমেন্টের মোডালিটিস গুলি কি হবে, পলিটিক্যাল রেসপন্স কি হবে, মিলিটারি ডিপ্লোমেসি কি হবে, সবকিছু এখানে এসছে। তবে আমরা যে জিনিসটা অভ্যন্তরে অর্থাৎ ক্যাম্প বা বাংলাদেশে যারা আছেন রোহিঙ্গা তাদেরকে ঘিরে যে প্ল্যান গুলি আছে তার মধ্যে তাদের স্কিলস ডেভেলপ করা একটা বিষয় এসছে, এডুকেশন দেওয়ার একটা বিষয় এসছে, এবং তাদেরকে কর্মসংস্থান করে দেওয়ার জন্য একটা চেষ্টা করা হবে, ফলে আমাদের ডোনার নির্ভরশীলতার ক্ষেত্রে কিছুটা কমে আসবে। আর দ্বিতীয়টা হলো যে তাদের ফিরে যাওয়ার জন্য একটা ইম্পিটাস তৈরি হবে, এবং এটা মায়ানমারের জন্য একটা ইম্পিটাস তৈরি হবে, কারণ এই জনগোষ্ঠী কিন্তু শুধু আজকে না অলমোস্ট শতাব্দী ধরে কিন্তু তারা ডিপ্রাইভ, ফলে তাদের স্কিলসটা তৈরি হবে। এবং আমার মনে হয় এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি আমাদের হয়তো ভালো একটা দিক নির্দেশনা দিবে।
আমরা জানি যে ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে ডিসেম্বরের 4 তারিখ থেকেই, তো ভাষান্তরে আপনি কি মনে করেন কতজন রোহিঙ্গাকে আসলে স্থানান্তর করা সম্ভব হবে?
ভাষান্তর কিন্তু ম্যাসিভ ইনফ্লাক্সের জায়গা না, কারণ এটার একটা জিওগ্রাফিক্যাল লিমিটেশন আছে, এটা একটা স্পেস লিমিটেশন আছে, এবং এখানে রাফলি 1-1.5 লাখ মানুষ হয়তো বা মোটামুটি একটা ভালো জীবন ধারণ করতে পারেন, কিন্তু এর উপরে চলে গেলেই কিন্তু আলটিমেটলি এই জায়গাটা যে এই মুহূর্তে ক্যাম্পগুলির যে অবস্থা সেই অবস্থায় চলে যাবে। এই যদি আমরা একটু ক্যাম্পের দিকে তাকাই, 6,000 একর এলাকাতে অলমোস্ট 9 লক্ষ মানুষ আছে, অর্থাৎ পুরো ভুটানের মতো দুটো দেশের সমান মানুষ 6,000 একর এলাকাতে আছে, ফলে এখান থেকে তাদেরকে যখন ভাষান্তরে দেয়া হচ্ছে সেটাকেও যদি খুব বেশি ক্রাম্পড করে দেয়া হয় তাহলে কিন্তু আমরা সুফলটা পাবো না। তবে আমাদেরকে এখন দেখতে হবে যে ভাষান্তরের পরবর্তী অবস্থাতে আমরা বাকি যে জনগণ আছে, কারণ আমাদের এটা ভুলে গেলে হবে না যে ডেমোগ্রাফি এক্সপান্ড করে, অর্থাৎ রোহিঙ্গাদের ডেমোগ্রাফি এক্সপান্ড করছে, ফলে স্পেসেরও কিন্তু একটা লিমিটেশন তৈরি হয়ে যাবে। সুতরাং এগুলিকে এখন আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে।
অধ্যাপক শাহাবের নাম খান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আনিস ভাই,
আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদের যারা এতক্ষণ ধরে অধ্যাপক শাহাবের নাম খানের বিশ্লেষণ শুনলেন। আপনারা যেখানেই থাকুন, যত দূরেই থাকুন, এই নতুন বছরে নতুন উদ্দীপনা নিয়ে, নতুন সাহস নিয়ে অবশ্যই ভালো থাকবেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.